अजीज, अजीज को था अजीज।
धीरे सो बेटा, दिमाग बेच कर आए हो क्या? चिल्ला क्यों रहे हो? चिल्लाओ मत।
ওরা আজিজকে সন্দেহ করছে খালা, যে কোনো মুহূর্তে এখানে রেড করবে, ওরা সব জেনে গেছে।
প্রথমেই ঘরের সব জানলা দরজা বন্ধ করে রশিদা বাকি মেয়েদের নিজের নিজের ঘরে পাঠিয়ে দিলেন। তারপর শামসুদ্দিনের কাছে গোটা ব্যাপারটা জেনে ভারী দুশ্চিন্তায় পড়লেন। ইংরেজদের হাড়ে হাড়ে চেনেন তিনি, হঠকারিতায় কোনো কাজ করে না ওরা। রশিদা শামসুদ্দিনকে জিজ্ঞেস করলেন,
তোমার পিছু নেয়নি তো কেউ?
না 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 খালা, আমি ঘুরপথে এসেছি।
রশিদা কিছু একটা বলতে যাচ্ছিলেন, থেমে গেলেন। ঘোড়ার ছোটার শব্দ না? যাদের আসার কথা তারা তো। ঘোড়ার পায়ের শব্দ লড়কি মহলের ঠিক সামনে এসে থামল, আর তারপরেই শুরু হল দরজায় অস্থির করাঘাত। আপনা থেকেই শামসুদ্দিনের হাত চলে গেল তার পিস্তলে। তাকে দরজার পাশে লুকোনোর জন্য ইশারা করে যতটা সম্ভব স্বাভাবিক গলায় রশিদা জিজ্ঞেস করল,
কন হ্যায়?
ক্যাপ্টেন মরিসন, দরজা খোলো।
গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প অমৃতা কোনারের লেখা অবলম্বনে আজিজুন। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোন রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। কানপুরের পেচবাগ শহরের অন্যান্য এলাকাগুলোর থেকে একটু আলাদা। দিনের আলোয় এই পাড়া নিস্তেজ হয়ে থাকে, কিন্তু সূর্য ডুবলেই জীবন্ত হয়ে ওঠে এখানকার এক একটা বাড়ি। কান পাতলে শুনতে পাওয়া যায় তবলা ঘুঙ্গুরের যুগলবন্দি, প্রশংসার বৃষ্টি আর কামনার তপ্ত দীর্ঘশ্বাস। শহরের অধিকাংশ সম্ভ্রান্ত পরিবারের পুরুষেরা নীরব বোঝাপড়ায় যে যার বেছে নেওয়া চৌকাঠে এসে উপস্থিত হন নিয়মিত। কখনো কারোর রূপের অমোঘ টানে, কখনো বা কারোর কণ্ঠের মাদকতায় নিত্য আহত উপাসকদের দলে নাম লেখাতে ব্রিটিশ কর্নেল ক্যাপ্টেনরাও পিছিয়ে থাকেননি। তবে পেচবাগ তাঁদের সাম্রাজ্যের মধ্যে হলেও ঠিক পরাধীন নয়। কোঠার মেঝের ওপর পাতা গদিতে বিছিয়ে থাকে পুরুষতন্ত্র। পেচবাগের বেশিরভাগ ঠিকানায় শরীর নয়, পরিবেশিত হয় কেবল সঙ্গীত এবং নৃত্য। তাই বলে প্রাত্যহিক আগন্তুকদের প্রত্যেককে শিল্পানুরাগী বললে অত্যুক্তি করা হবে। অধিকাংশ পুরুষেরই মন বাঁধা পড়ে আছে কোনো না কোনো রমণীর আঁচলের গিটে। তারই টানে অথবা প্রতিযোগীদের ভয়ে তারা রোজ হাজিরা দেয় ঠিক। সন্ধে নেমে এসেছে, কোঠায় কোঠায় নিয়মিতদের ভিড়। ইতিমধ্যে তবলচিরা হাতুড়ি হাতে সুর বেঁধে নিচ্ছেন। বখুর চামেলির গন্ধে মম করছে গোটা পেচবাগ। আজিজুন বাইয়ের লড়কি মহলের সিঁড়িতে জোড়ায় জোড়ায় জমতে শুরু করেছে চামড়ার বুট, খাপুসা, মজরি, কোলাপুরীর কাতার। ছোট্ট মীরা অন্দর মহল থেকে লুকিয়ে লুকিয়ে আজকের মেহফিলে অতিথিদের দেখছিল। বেশিরভাগই তার চেনা মুখ। দেখল ব্রিটিশ অফিসারদের দলে আজ কর্নেল হ্যান্ডারসনও রয়েছেন। ক্যাপ্টেন মরিসন নিজের সুবেদারদের কাজে লাগিয়ে তাঁকে আপ্যায়ন করতে ব্যস্ত। এদিকে ভারতীয় খিমায় বসে আছেন শহরের ধনী ব্যবসায়ীরা। সেখান থেকেও এটা সেটা পাঠিয়ে হ্যান্ডারসন সাহেবকে খাতির করা হচ্ছে। মুর্শিদ মোহাম্মদ তাঁর খেদমতগারের হাতে রুহ গোলাপ পাঠিয়েছেন। ঘনশ্যাম দাস তাঁর জন্য নিয়ে এসেছেন সোনার পেয়ালা, আর তার মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে সেঠ খেমচন্দের প্রিয় রয়্যাল ব্র্যাটলা স্কচ। এসব দেখে ভারী মজা পায় মীরা। সে জানে এই কোঠার বাইরের পৃথিবীটা এই মানুষগুলোর তীক্ষ্ণ অঙ্গুলি হেলনে ওঠে বসে। কিন্তু এই চারটে দেওয়াল এদের অহংকার রুবাব সব খর্ব করে চাতকের মতো অপেক্ষা করতে বাধ্য করে। অপেক্ষা তার উস্তাদ আজিজুন বাইয়ের। তাই মীরার চোখে আজিজুন হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। মনে মনে ভাবে সে নিজেও একদিন এদের দাঁড় করিয়ে রাখবে। পর্দার আড়ালে দাঁড়িয়ে মীরা মুচকি মুচকি হাসছিল। এমন সময় তার কান টেনে ধরলেন রশিদা বি।
আহ লাগে
ইয়ে লড়কি, তোকে নিষেধ করিনি এখানে আসতে। যা গিয়ে আজিজকে বল হেন্ডারসন এসেছে, আর যেন বেশি দেরি না করে।
বলে রশিদা বি এগিয়ে গেলেন কর্নেল হেন্ডারসনকে সালাম জানাতে।
আদাব হেন্ডারসন সাহাব, কালে আপনার কথা ভাবছিলাম।
দেখো তাহলে, একবার মনে করলে আর আমি হাজির, আর লোকে বলে আমি নাকি নিষ্ঠুর।
লোকে ঠিকই বলে।
এক মুহূর্তে সবার হাসি থেমে গেল, হেন্ডারসনেরও ভুরু কুঁচকে এলো।
নিষ্ঠুর না হলে কি এতদিন ধরে আপনার এই মুরিদকে অপেক্ষা করাতেন?
আজিজুন বাই ওরফে আজিজুন নিসা তার সাজঘরে আয়নার সামনে বসেছিল। তার এক অনুরাগী ইংরেজ ব্যবসায়ী বেলজিয়াম থেকে এই আয়না এনে দিয়েছিল। তাতে সব সুন্দর দেখায়, তার গলার বহুমূল্য মুক্তোর মালা, চোখের কাজল, ঠোঁটের উগ্র লালি, সবুজ আনারকালি স্যুটের ওপর জরির সূক্ষ্ম কাজ, সব কেবল আজিজুন যেন ঝাপসা। তার গলার মুক্তোর মালা আর বিলাসবহুল জীবনের পরিচায়ক নয়, পরাধীনতার শেকল হয়ে দাঁড়িয়েছে। যদিও এই দেশের অধিকাংশ মহিলা এমনকি পুরুষের তুলনায় সে অবাধ জীবন উপভোগ করে, কিন্তু পরিবর্তে নিজের স্বপ্নের জলাঞ্জলি দিতে হয়েছে আজিজুনকে। তার সুরেলা কণ্ঠের প্রশংসায় অসংখ্য পুরুষ এক একটা সন্ধে কাটিয়ে দেয়। তার ঘুঙুরের ঝংকার সারি সারি চোখকে নিষ্পলক করে রাখে, তবু তার শিল্পী সত্তা রোজ অসন্তুষ্ট হয়ে দিন শেষ করে। অন্য মনস্ক আজিজুন বসে বসে তার প্রতিচ্ছবির চোখের গভীরতা মাপছিল। এমন সময় তার সবচেয়ে প্রিয় মানুষটির মুখ আয়নায় ভেসে উঠল, মীরা।
আজ কি সুন্দর লাগছে আম্মা তোমাকে।
তোর কোন দিন আমাকে সুন্দর লাগে না?
মীরা নাকটা টিপে ধরে বলল আজিজুন।
নাকটা পিচকে যাবে।
তুই তো পিচকু, তোর নাকও পিচকে গেলে ক্ষতি কি? দেখি তো,
ছেড়ে দাও আমাকে।
আচ্ছা পিচকু রানী, যাও তুমি বাক্স দিয়া।
আমার নাম পিচকু বুঝি?
তোর নাম যাই হোক না কেন, তুই আমার পিচকু।
দাঁড়াও দাঁড়াও, আমি বড় হয়ে যাই তখন সবাই আমাকেও বাই বলবে, মীরা বাই।
এক লহমায় চোয়াল শক্ত হয়ে এলো আজিজুনের। মীরার গালে বেশ জোরে একটা থাপ্পড় মেরে ফেলল রাগের মাথায়।
মার না খেলে শান্তি হয় না না তোর? এই কথাটা বলতে বারণ করিনি তোমাকে?
তুমি করলে দোষ নয়, আমি বললেই দোষ।
মীরাকে এভাবে শাসন করতে আজিজুনের ভালো লাগে না, কিন্তু তাকে যে শক্ত হতেই হয়। লড়কি মহল তার অহংকার, তার নিজের হাতে বানানো সাম্রাজ্য, কিন্তু সে এখানে নিজেকে খুঁজতে এসে নিজেকেই হারিয়েছে। পেচবাগের সীমানা যেখানে শেষ হয়েছে তার সম্মানের পরিসীমাও সেই অবধি। সে চায় না মীরার জীবনও এই খাঁচার মধ্যে কাটুক। হ্যাঁ, মীরা তার নিজের মেয়ে নয়, শামসুদ্দিন একদিন কোলে করে নিয়ে এসেছিল মেয়েটাকে। দাঙ্গায় গোটা পরিবার শেষ হয়ে গিয়েছিল, রেহাই পেয়েছিল শুধু এই বাচ্চা মেয়েটি। সেই মেয়ের দায়িত্ব নিতে আজিজুন পিছপা হয়নি। মীরার হাসি কান্না ঘিরেই তার জীবনকে সাজিয়ে নিয়েছে। সে শুনেছে কলকাতায় মেয়েদের জন্য স্কুল চালু হয়েছে, নিশ্চয়ই এখানেও হবে। মীরা সেখানে পড়তে যাবে, নিজের পায়ে দাঁড়াবে, নাচবে না। এদিকে মীরার স্বপ্নে বই খাতা নেই, সে হতে চায় তার আম্মার মতো, লুকিয়ে লুকিয়ে নাচ গান শেখার চেষ্টা করে। এই লড়কি মহলের বাইরের পৃথিবী নিয়ে তার কোনো কৌতূহল নেই। আর তাছাড়া সে শুনেছে বাইরে নাকি সবাই পরাধীন। কিন্তু বেচারা মেয়েটা জানে না, খাঁচা সোনার হলেও সেটা খাঁচাই। আজিজুন জানে একদিন মীরা বুঝবে তাকে, তবে ততদিন তাকে আগলে রাখা আজিজুনের দায়িত্ব।
কোথায় লেগেছে? কেন রাগাস বলতো আমাকে শোনা?
মীরা খুব অভিমানী মেয়ে, যে তাকে কষ্ট দিয়েছে সেই মানুষের অন্তত কোনো অধিকার নেই তার মাথায় হাত বোলানোর। এক ঝটকায় আজিজুনের হাত ছাড়িয়ে মুখ ঘুরিয়ে নিল মীরা, কান্না মুছে বেরিয়ে যেতে যেতে বলল,
রাশিদা খালা বলছে তাড়াতাড়ি করতে, হেন্ডারসন এসেছে।
Azizun, darling, you're wasting your gifts among these idiots. Era tomar talented ki bujhbe, ki bujhbe era. They understand nothing. Nothing. Because they are nothing. Amar shonge London cholo. রয়্যাল অপেরা হাউসে তোমার জন্য শোজ অ্যারেঞ্জ করে দেবো আমি। আমি গজলের কিছুই বুঝি না, বাট তুমি যখন গান করো, ওয়েন ইউ সিং, আমার মনে হয় তুমি আমার জন্যই গান গাইছ।
মাই গুডনেস স্যার, আপনারও তাই মনে হয়?
শুক্রিয়া গানেল সাহ।
তবে খুব সাবধান আজিজুন, মিসেস হেন্ডারসন এ কথা জানতে পারলে কিন্তু তোমার ফাঁসি নিশ্চিত। হ্যাঁ স্যার।
কথাটা যে নেহাত স্কচের ঠেলায় মরিসনের জিভ ফসকে বেরিয়ে যায়নি সেটা কর্নেল হেন্ডারসন ঠিকই বুঝেছেন। সে আজিজুনকে নয়, কর্নেলকেই সাবধান করল। বিরক্ত হলেন হেন্ডারসন। এই মেয়েটির প্রতি মরিসনের দুর্বলতার কথা কানপুরের কোনো কান অবধি পৌঁছতে বাকি নেই, আর সেটা এই হ্যাংলামির কারণেই।
কাপ্তান সাহেব, গজল মনের ভাষা। শ্রোতার মনের সঙ্গে খিদমতগারের মনের সুর মিলে যাওয়ার থাকলে কেউ আটকাতে পারে না। কি সুবেদার মিয়া, ঠিক বললাম তো?
সুবেদার শামসুদ্দিন খান আজ সন্ধে এক পাত্র মদ খায়নি। আর শুধু আজ কেন, কোনোদিনই খায় না। কিন্তু যেভাবে মুগ্ধ হয়ে সে এতক্ষণ আজিজুনের দিকে তাকিয়েছিল তাতে কেউ ভাবতেই পারে আজকের মেহফিলে সবচেয়ে বেশি নেশা বোধ হয় ওরই হয়েছে। আজিজুনের মুখে নিজের নাম শুনে তার চটক ভেঙেছে। গজল যে শেষ হয়ে গেছে সেটা এতক্ষণে খেয়াল হয়েছে তার। নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে শামসুদ্দিন বলল,
ঠিক কি টিকটিকের মতো টিকটিক করছো? যাও দেখো গাড়িয়াল কোথায় আছে, যাও, সাহেব উঠবেন এবার।
এনিথিং রং স্যার?
কর্নেল হ্যান্ডারসন অত্যন্ত বিরক্তির সঙ্গে মরিসনের দিকে তাকালেন।
মরিসন, এটা ইংল্যান্ড হলে আই উড হ্যাভ হ্যাড ইউ হ্যাঙ্গড ফর ট্রিজন।
ক্যাপ্টেন মরিসন যেন আচমকা অষ্টম আকাশ থেকে মর্তে আছাড় খেলেন। এক ধাক্কায় সন্ধের সমস্ত নেশা মাথা থেকে উবে গেল তার। নিশ্চয় কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ইংল্যান্ডের পতাকার কথা মনে পড়লে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। দেশদ্রোহের চেয়ে নোংরা কিছু হতে পারে বলে মনে করে না সে। আর তাকেই কিনা এই কথা শুনতে হল।
কর্নেল, আমি কিছুই বুঝতে পারছি না, আপনি এরকম বলছেন কেন?
তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, চারিদিকে রেবেলরা মিটিং করছে, অ্যাটাক্স প্ল্যান করছে, আর আমি সেসব ভুলে গিয়ে এতদিন পর আজ লড়কি মহলে তোমার প্রেশাস আজিজনের মুখ দেখতে গিয়েছিলাম।
নো স্যার, আই থট
ইউ থট মরিসন পেজবাগ রেবেল সৈনিকদের ডেরাতে পরিণত হয়েছে, আর পেজবাগে যে কোনো কিছুই আজিজন বাই এর পারমিশন ছাড়া হতে পারে না, সেটা নিশ্চয়ই তোমাকে আলাদা করে বলে দেবার প্রয়োজন নেই। আবার আমাদের ডিটেকটিভস গত এক মাস থেকে আজিজুলকে আর লড়কি মহলকে ট্র্যাক করছে। আজও ছদ্মবেশে ছিল আমাদের একজন গুপ্তচর, কিন্তু তোমার চোখে সেসব ধরা পড়েছে কি? তুমি তো আজিজুলের ভজন গাইতেই মগ্ন, ইডিয়েট।
কর্নেল, আমি পেজবাগের রেগুলার আসা যাওয়া করি। এন্ড স্যার, স্যার আই নো দিস পিপল, এরা নিজেদের নিয়েই থাকে, আর আজিজুল এরকম কোনো খবর পেলে আমাকে ঠিকই জানাতো।
মরিসনের ঔদ্ধত্যে অবাক হয়ে কর্নেল হ্যান্ডারসনের ভুরু জোড়া স্বস্থানে বজায় থাকতে পারল না।
So what are you trying to say? Are you implying that I'm an idiot, Morrison?
No, sir, that is not what I meant. আমি আপনাকে অফেন্ড করতে চাইনি, আই এম সরি, কিন্তু কিন্তু স্যার আমি নিশ্চিত আপনাকে কেউ ভুল খবর দিয়েছে।
Very well. You have one week to prove it. এক সপ্তাহ পর রিপোর্ট সাবমিট করবে, তারপর কথা হবে।
রাতের কানপুরের ফাঁকা রাস্তায় জুড়ি গাড়ি স্বমহিমায় ছুটে চলেছে। গাড়িয়ালের পাশে বসে অস্থির শামসুদ্দিন দুই ইংরেজ সাহেবদের কথা শোনার চেষ্টা করছিল, কিন্তু ঘোড়া দুটির খুঁড়ের আওয়াজ আর গাড়ির কাঁপুনিতে পরিষ্কার করে বুঝতে পারছিল না। তবে আজিজুন আর রেবেল এই দুটো শব্দ সে শুনতে পেয়েছে। এখন তার হৃৎস্পন্দনের গতি ঘোড়াদের পায়ের চেয়েও দ্রুত হওয়ার কারণ সেটাই। আজিজুন যে তার মতো বিদ্রোহী সৈনিকদের প্রথম থেকেই সাহায্য করছে, এই খবরটা কি ব্রিটিশ সরকার জানতে পেরেছে? জানতে পারলে তাকে এখনো গ্রেপ্তার করেনি কেন? মাথার ভারী উর্দি পাগড়িটার ওজন ঘামে দ্বিগুণ হয়ে এসেছে শামসুদ্দিনের। কর্নেল হ্যান্ডারসন আর ক্যাপ্টেন মরিসনকে ক্যান্টনমেন্টের গেটে নামিয়ে গাড়িয়াল আর শামসুদ্দিন ছুটি পেল। স্টাফ কোয়ার্টারে নিজের ঘরে ফিরে এসে সঙ্গে সঙ্গে উর্দি ছেড়ে একটা সাধারণ জামা গলিয়ে নিল শামসুদ্দিন, মুখেও জড়িয়ে নিল একটা গামছা। তারপর আবার পা টিপে টিপে বেরিয়ে পেজবাগের রাস্তা ধরল। ঘড়ির কাঁটা একের ঘর ছুঁই ছুঁই। লড়কি মহলে দিনের শেষে সাফ সাফাইয়ের কাজ চলছে। গালিচারা মেঝে ছেড়ে দেওয়ালের এক কোণে গলাগলি করে দাঁড়িয়ে ঝাড়বাতির শেষ দুটো মোমবাতি এখনো অন্ধকারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। মদের আতরের গন্ধ এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি। রাশিদা মেহেলের মেয়েদের সঙ্গে হাতে হাতে সব গুছিয়ে নিচ্ছিলেন। এমন সময় পেছনের চোরা দরজা দিয়ে হন্তদন্ত হয়ে বাড়ির অন্দর মহলে ঢুকল শামসুদ্দিন।
আজিজ, আজিজ কোথায়? আজিজ, ওরা আজিজকে সন্দেহ করছে খালা, যে কোনো মুহূর্তে এখানে রেড করবে, ওরা সব জেনে গেছে।
প্রথমেই ঘরের সব দরজা জানলা বন্ধ করে রাশিদা বাকি মেয়েদের নিজের নিজের ঘরে পাঠিয়ে দিলেন। তারপর শামসুদ্দিনের কাছে গোটা ব্যাপারটা জেনে গম্ভীর মুখে কিছুক্ষণ থম মেরে বসে রইলেন। ইংরেজদের তিনি হাড়ে হাড়ে চেনেন, আর হেন্ডারসন অত্যন্ত ধূর্ত লোক, হঠকারিতায় কোনো কাজ ওরা করবে না, খুব সাবধানে এগোতে হবে, হ্যাঁ এগোতেই হবে, পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
তোমার পিছু নেয়নি তো কেউ?
না 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 খালা, আমি ঘুরপথে এসেছি। খালা, নিশ্চয়ই আমাদের দলের কেউ ওদের খবর দিয়েছে, না হলে
বাজে কথা বলে না সুবেটা, কি বলতে চাও? লড়কি মহলের কেউ?
কথাটা বলতে বলতে রশিদা থেমে গেলেন। ঘোড়ার ছোটার শব্দ না, যাদের আসার কথা তারা তো। ঘোড়ার পায়ের শব্দ লড়কি মহলের ঠিক সামনে এসে থামল, আর তারপরেই শুরু হল দরজায় অস্থির করাঘাত। আপনা থেকেই শামসুদ্দিনের হাত চলে গেল তার পিস্তলে, মুখের কাপড়টাও আবার জড়িয়ে নিল সে। তাকে দরজার পাশে লুকোনোর জন্য ইশারা করে যতটা সম্ভব স্বাভাবিক গলায় রশিদা জিজ্ঞেস করল,
কোন হ্যায়?
ক্যাপ্টেন মরিসন, দরজা খোলো।
এরপর রশিদা যেটা করলেন সেটা অভিনয়ের ইতিহাসে লিখে রাখার মতো। দরজার পাল্লা খুলেই ক্যাপ্টেন মরিসনের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়লেন। মুহূর্তের ব্যবধানে শামসুদ্দিনের মাথার মধ্যে এক ঝাঁক প্রশ্ন কিলবিল করতে শুরু করল। তাহলে কি রশিদাই? স্নায়ুর ওপর মরিসনের নিয়ন্ত্রণ প্রশংসনীয়। গোটা সন্ধে বেহিসে পরিমাণে স্কচ গেলার পরেও সে যে শুধু ঘোড়া ছুটিয়ে এতটা পথ এসেছে তাই নয়, রশিদার হঠাৎ এরকম আচরণে সে এতটুকুও বিচলিত হয়নি।
ভেতরে কতজন আছে?
জানি না সাহেব, আজিজুনকে মেরে ফেলবে, আপ কুছ কিজিয়ে, মেহরবানি আপকি।
আজিজুনের নাম শোনা মাত্র ক্যাপ্টেন মরিসনের সার্ভিস রিভলভারটা হোলস্টার থেকে তার বাম হাতের মুঠোয় চলে এলো, আর একটা হাত খামচে ধরেছে রশিদা। নখের ধারে সাদা চামড়ার উপর জমা হয়েছে কয়েক ফোঁটা রক্ত।
কারো হাতে বন্দুক ছিল?
পাতা নেই সেটা।
ওয়ান মোমেন্ট, আপনি বেরিয়ে এলেন কি করে?
দাদাকে চুপকে দিতে চাও? খোদা কি ওয়াস্তে, আজিজুনকে বাঁচাইয়ে, নেইতো মুঝে পিস্তল দিয়ে।
It's okay. আপনি এখানেই থাকুন।
তারপর সতর্ক পায়ে বাড়ির ভেতর ঢুকল মরিসন। লড়কি মহলে সে যে শুধু নিয়মিত আসে তাই নয়, দোতলায় আজিজুনের ঘরেও সে গিয়েছে কয়েকবার। স্বভাবতই চারিদিক অন্ধকার হলেও সহজেই এগিয়ে যাচ্ছিল মরিসন। দম বন্ধ করে একবার কান পেতে শোনার চেষ্টা করল অস্বাভাবিক কোনো আওয়াজ আসছে কিনা। তারপর যেই সিঁড়িতে পা দিয়েছে অমনি রুদ্ধশ্বাসে বাইরে ছুটে যেতেই মরিসন দেখল চৌকাঠের ওপর লুটিয়ে পড়ে রয়েছেন রশিদা। চৌকাঠের বাইরে পা ফেলার আগেই পিছন থেকে ভোঁতা কিছু দিয়ে তার মাথায় কেউ প্রচণ্ড জোরে আঘাত করল। আচমকা হামলায় আঙুলের চাপে গর্জে উঠল মরিসনের পিস্তল, আর তারপরেই জ্ঞান হারাল সে। মেহফিল শেষ হলে আজিজুন সবার সঙ্গে মিলে মিশে ঘর গুছিয়ে দোতলায় এসে দেখেছিল মীরা শুয়ে পড়েছে। সেই যে তখন রাগ করে চলে গেল, তখন থেকেই লুকিয়ে লুকিয়ে থেকেছে মীরা। আজিজুন খোঁজ নিয়ে জেনেছে ফাগলিটা খাবে না বলে গুঁ ধরে মুখ ফুলিয়ে বসেছিল। শেষে
মিষ্টি খাবো
বলে পেট ভরে পেঁড়া খেয়ে ঘুমিয়েছে। মীরার ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থাকতেই সারা দিনের ক্লান্তি ধুয়ে মুছে যায় আজিজুনের। হাসি মুখে চুলের বাঁধন হালকা করতে করতে নিজের ঘরে চলে আসে সে। ছিটকিনি তুলে দেওয়ার পরে পরেই নিচে থেকে শামসুদ্দিনের ডাক শুনতে পেয়েছিল,
আজিজ, আজিজ।
এত তাড়াতাড়ি ফিরে এলো যে? হাসল আজিজুন, বোধহয় তার সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য ওর তর সই ছিল না। বসুক একটু, বাকিরা আসতে এখনো দেরি আছে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই সামনের দরজায় ব্যস্ত করাঘাত শুনে সে চমকে ওঠে। যাদের আসার কথা প্রত্যেকেই জানে যে পিছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকতে হবে। সদর দরজায় তাহলে কে? ক্যাপ্টেন মরিসন? এই যে সমূহ বিপদ, রশিদ আবি নিচে আছেন, নিশ্চয় কিছুটা সামলাবেন, কিন্তু শামসুদ্দিনকে এই সময় লড়কি মহলে দেখে নিলে? আজিজুন অস্থির পায়ে এগিয়ে গেল অন্ধকার সিঁড়ির দিকে, আর তখনই রশিদা আর মরিসনের কথোপকথন তার কানে আসে। রশিদা বিচক্ষণ মানুষ, গুরুর বুদ্ধিমত্তার আবারও প্রমাণ পেয়ে গর্ব হয় আজিজুনের। সে বুঝতে পারে তার এখন দোতলায় থাকাই শ্রেয়, কিন্তু একটু পরেই রশিদার চিৎকার আর কয়েক সেকেন্ডের অন্তরে গুলির আওয়াজ শুনে ছুটে নিচে নেমে আসে আজিজুন। দেখে মরিসন মেঝের ওপর উপুর হয়ে পড়ে আছে, দরজার কাছে শামসুদ্দিনের কোলে মাথা রেখে শুয়ে আছে রশিদ আবি। ছুটে গেল আজিজুন সেই দিকে, মেঝে জুড়ে কালো গাঢ় তরল জাতীয় কিছু একটা পড়েছিল, পা পিছলে হুমড়ি খেয়ে পড়ল।
আজিজ, খালা!
আজিজুনের বুকের ভেতরটা কাঁপতে কাঁপতে যেন চুপসে যাচ্ছে। রশিদার পেটের এক জায়গায় নিজের হাতটা চেপে ধরে শামসুদ্দিন তাকে ডেকে যাচ্ছে। আজিজুন বুঝতে পারছে সবকিছুই, কিন্তু হঠাৎই যেন কোনো ঘোরের মধ্যে ডুবে গিয়েছে। জীবনে রক্ত আজিজুন কম দেখেনি, তাজা রক্ত, শুকনো রক্ত, গরিব রক্ত, আমির রক্ত, বেপরোয়া রক্ত, আতঙ্কিত রক্ত। তবু রশিদার ঠোঁটের কষবে রক্তের যে সরু দাগ নেমে এসেছে, সেরকমটা তো আগে কখনো দেখেনি। রশিদার ঠোঁটে এই দাগ সব সময় লেগে থাকে, এটা পানির দাগ নয় তো? না, রক্তেরই দাগ। সেই অবস্থাতেই রক্তমাখা হাতটা রশিদা তার দিকে বাড়িয়ে দিলে আজিজুনের মনে হল সে জীবনে এই প্রথম রক্ত ছুঁল। গলা বেয়ে বিষম খাওয়ার মতো কান্না বেরিয়ে এলো তার।
কত রক্ত রশিদা বি? আমি আজিজ, বলো
কি করবো আমরা এবার, কি করবো?
চুপ চুপ করো তুমি। রশিদা বি, কি বলছিলে বলো বলো, আমি এখানেই আছি। জি খালা, হাকিম সাহেব আসছেন তো, চলবে না তোমার কিছু কিছু। হ্যাঁ,
যন্ত্রণার মধ্যেও এক চিলতে হাসি দেখা গেল রশিদার মুখে। মৃত্যুর চৌকাঠে পৌঁছে ফেলে আসা জীবনকে পিছন ফিরে শেষবারের মতো দেখে সন্তুষ্টির হাসি, কিছু একটা বলার চেষ্টা করছেন তিনি। আজিজুন আরো একটু ঝুঁকে এলো তার মুখের কাছে। তার গালে একটা হাত রেখে রশিদা কি যেন বলতে চাইলেন, কিন্তু পারলেন না। তার আগেই চোখ দুটো শান্ত হয়ে এলো। শামসুদ্দিন উঠে দাঁড়িয়েছে, এক্ষুনি হাকিম সাহেবকে নিয়ে আসতে হবে। তবে সে বেরিয়ে যাওয়ার আগে আজিজুন তাকে হাত দেখিয়ে থামতে বলল।
এখন সময় নষ্ট করা যাবে না আজিজ, আমি হাকিম সাহেবকে ডেকে নিয়ে আসছি।
আর হাকিম সাহেবকে ডেকে লাভ নেই, খালা চলে গেছেন।
কি বলছো আজিজ, তাই হতে পারে নাকি? এই তো খালা কথা বলছিলেন।
রশিদার নিষ্প্রাণ মুখের দিকে চোখ পড়তেই তার কথা থেমে গেল, আর মুহূর্তেই মাথার মধ্যে আগুন জ্বলে উঠল। কোমর থেকে নিজের দেশি পিস্তলটা বের করে সোজা তাক করল অজ্ঞান হয়ে পড়ে থাকা মরিসনের দিকে।
এই হারামজাদার গুলিতে খালা মরসলা তুইও।
শামসুদ্দিন ট্রিগার টেপার আগেই আজিজুন উঠে দাঁড়িয়ে বন্দুকটা ছিনিয়ে নিল তার হাত থেকে।
কি করছোটা কি আজিজ, লেগে যাবে তোমার।
আর তারপরে বন্দুকের নলটা ছাদের দিকে ঘুরিয়ে ফায়ার করল।
ফেরত দাও বন্দুক, ফেরত দাও। এই ফিরিঙ্গিদের দল আমাদের আরশোলার মতো যখন খুশি মারবে আর পার পেয়ে যাবে। আর নয়, আর নয়, খালা আমাকে বাঁচানোর জন্য।
আমার থেকে বেশি কষ্ট হচ্ছে না তোমার? সীতা খালা ছাড়া আমার এই পৃথিবীতে কেউ ছিল না শামসুদ্দিন। আজ আমার মাথার উপর থেকে ছাদ সরে গেল, আজ আমি অনাথ হলাম। কিন্তু খালার মৃত্যুর প্রতিশোধ এত সস্তা হতে পারে না। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, এটাই চেয়েছে খালা।
লড়াই তো ইংরেজ সরকারের বিরুদ্ধেই। ওদের ক্যাপ্টেনের লাশ কানপুরের রাজপথে ঝুলিয়ে রেখে আসবো আমি।
আর তাতে কি লাভ হবে? ওদের পাহারা আরো বাড়বে, আরো অত্যাচার করবে ওরা। তোমার আমার থেকে দুর্বল মানুষকে সেই জুলুম হজম করতে হবে।
তাহলে কি চাইছো তুমি? কি করি আমি এখন?
যা করার আমি করব। মরিসনের জ্ঞান ফেরার আগে তুমি এখান থেকে পালাও, আর যাওয়ার সময় হাকিম সাহেবকে খবর দিয়ে যাও যেন এক্ষুনি এখানে আসেন।
আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে এখানে একা ফেলে রেখে আমি চলে যাব?
আর প্রশ্ন করো না সুবেদার, এখন সময় নেই, পরে সব বুঝতে পারবে। তুমি এখন যাও।
শামসুদ্দিন চোখ বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকল, তারপর রশিদার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল। যখন মরিসনের জ্ঞান ফিরল তখন সে হাসপাতালে। পাশেই স্টুলের ওপর একজন ভারতীয় হাবিলদার বসেছিল এতক্ষণ। ক্যাপ্টেনের জ্ঞান ফিরেছে বুঝতে পেরে অপরাধীর মতো চট করে উঠে দাঁড়াল। মরিসন হাতের ইশারায় তাকে বসতে বললেও সে আর বসল না। ততক্ষণে নার্স স্টেশনে খবর চলে এসেছে। পড়িমড়ি করে তিনজন নার্স উদ্বিগ্ন মুখে তার সামনে এসে দাঁড়াল। একটু পরেই ডক্টর ব্লেয়ার এসে পড়লে তারা যেভাবে ভয়ে সরে দাঁড়াল, বোঝা যায় বয়স্ক ডাক্তারবাবু বেশ রাশভারী।
Do you feel any pain, Captain?
No, sir. I'm all right.
Well, you're lucky to be alive, son. You had lost a lot of blood, but that Hakim did a good job of patching you up.
বলে মরিসনের চোখে টর্চের আলো ফেলে পরীক্ষা করতে লাগলেন ডক্টর ব্লেয়ার। মরিসন কিছুই বুঝতে পারছিল না। জ্ঞান ফেরার পর থেকেই আজিজুনের খবর পাওয়ার জন্য সে ছটফট করছে। কাল রাতে ঠিক কি ঘটল কিছুই ভালো করে মনে পড়ছে না তার। মরিসন জিজ্ঞেস করল,
If I may, how was I brought here and why?
I am your doctor, Captain, not your subedar. Eat your food, take your meds, and rest. You should be fit to leave tomorrow.
মরিসনের পক্ষে কাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়। আজিজুনের খবর না পাওয়া অবধি শান্তি নেই তার। যদি ওর কিছু হয়ে গিয়ে থাকে তাহলে কোনো আইন মানবে না মরিসন। কানপুরের অলিগলি থেকে খুঁজে বের করে প্রত্যেকটা বিপ্লবীর বাচ্চাকে জ্যান্ত পুড়িয়ে মারবে। আজিজুনকে ভালোবাসে মরিসন। আকারে ইঙ্গিতে বহুবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু উল্টো দিক থেকে ছলনাময়ী হাসি ছাড়া আর কোনো উত্তর পায়নি। অবশ্য আজিজুনকে পছন্দ করে এমন পুরুষের অভাব নেই এ দেশে। তার মধ্যে থেকে আজিজুন তাকে আলাদা করে দেখতে পায় কি? এই হাসপাতালকে জেলখানার মতো মনে হচ্ছে তার এখন। এই মুহূর্তে এখান থেকে মুক্তি পাওয়া দরকার। তার জ্ঞান ফেরার খবর ক্যান্টনমেন্টে পৌঁছে গেলে স্বয়ং কর্নেল হেন্ডারসন তার সঙ্গে দেখা করতে এলেন।
And how is our captain feeling now?
মরিসনের চোখ লেগে এসেছিল। হঠাৎ এই চেনা অনতিমন্দ্র কণ্ঠস্বর কানে আসায় ধর্মর করে উঠে বসল। সালাইনের টিউবে টান পড়ায় হাতটা চিনচিন করে উঠল, তবু মুখ দিয়ে কোনো বেদনাসূচক শব্দ বেরিয়ে এল না। অধস্তন অফিসারদের তাকে দেখা মাত্র এভাবে ঘাবড়ে যেতে দেখতে বেশ লাগে কর্নেল হ্যান্ডারসনের। সৌজন্যের খাতিরে তাদের সহজ বোধ করানো তার ধাতে নেই, বরং শান্ত হয়ে সবটা উপভোগ করেন।
গুড গুড গুড, ইউ হ্যাভ মেড মি প্রাউড সন। বাট রাত্রে একা পেজবাগে গিয়ে তুমি বোকামি করেছিলে, মেক্স আস লুক ডেসপারেট, ডাজন্ট ইট? But more on that once you get discharged.
মরিসন এবার সুবেদার শামসুদ্দিনকে দেখতে পেল। শামসুদ্দিন সুবেদার হলেও কর্নেল হ্যান্ডারসনের আর্দালির বেশি কিছু নয়। হ্যান্ডারসন বেশ ভরসাও করেন ছেলেটাকে, তবে মরিসনের ওকে একদম সুবিধের মনে হয় না। যেমন হাবভাব, ছেলেটা মোটেই সেরকম নয়। নিজের সীমা জানে না শামসুদ্দিন। একজন সুবেদার হয়ে আজিজুনের স্বপ্ন দেখে। মরিসন অন্ধ নয়, আজিজুনেরও যে ওকে মনে ধরেছে সেটা বোঝা যায়।
কর্নেল, আমাকে একটু বলবেন প্লিজ, কাল কি হয়েছিল? মানে আমি কিছুই মনে করতে পারছি না। Are they all right?
No, they are not. একজন মারা গিয়েছে। অ্যাপারেন্টলি তুমি ওখানে পৌঁছানোর আগেই কিছু বিপ্লবী সেখানে এসেছিল আজিজুনকে মারতে। ইউ সি ক্যাপ্টেন, আই ওয়াজ রাইট। আজিজুন জানত যে পেজবাগে কিছু রেবেল সৈনিক রেগুলারলি আসা যাওয়া শুরু করেছে। আই এম নট ফিনিশড ইয়েট ক্যাপ্টেন মরিসন। আজিজুন বয়ান দিয়েছে যে যখন তোমার উপর অ্যাটাক হয় ও দোতলার ঘরে ঘুমিয়েছিল। সো নো, ইয়োর আজিজুন ইজ নট ডেড। গুলি চলার শব্দে ওর ঘুম ভাঙে, তারপর নিচে এসে দেখে তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। অ্যান্ড রশিদা হ্যাজ বিন শট। মারা যাওয়ার আগে রশিদা বলেছে যে তুমি ছিলে তাই ওরা পালিয়েছে। বাট বিফোর লিভিং দে শট হার অ্যান্ড হার স্টোরি চেকস আউট। দুটো কেসিং পাওয়া গিয়েছে, একটা তোমার পিস্টলের আর একটি নেটিভ দিশি বন্দুকের। ডোন্ট ওয়ারি সান, দে উইল বি হ্যাংড।
রশিদা বেঁচে নেই স্যার? প্লিজ প্লিজ, আমাকে আমাকে যেতে হবে স্যার।
নো 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 নো, লেট দ্য ডক্টরস ডু দ্যার জব। কাল আমার অফিসে দেখা করো, বাকি কথা তখন হবে, অনেক কাজ বাকি আছে এখন।
বলে হ্যান্ডারসন উঠে দাঁড়ালেন। ভাবটা এমন যেন এতক্ষণ কোনো আহত সহকর্মীর সঙ্গে কথা বলছিলেন না, অফিশিয়াল মিটিং সারলেন কেবল একটা। পেজবাগের কোন কোঠার দরজা আজ সন্ধেবেলা খোলেনি। এক নিমেষে অনাথ হয়ে গিয়েছে পেজবাগের প্রত্যেকটা মানুষ। একটা লোহার টুকরোর এত ক্ষমতা! রশিদা বীর জুলুসের পিছন পিছন কবরস্থানের সীমা পর্যন্ত গিয়েছিল সবাই। আর একবার দেখতে যাওয়ার ইচ্ছে নিয়েই তাদের ফিরতে হয়েছে। মাটি দেওয়ার অধিকার নেই মহিলাদের। অদ্ভুত নিয়ম দুনিয়ার। যে মায়ের জনি মানুষকে পৃথিবীর আলোয় নিয়ে আসে, অন্ধকারে লুটিয়ে যাওয়ার পর তাকে শেষবারের মতো দেখার অধিকার সেই মায়ের পর্যন্ত নেই। রশিদা বীর যারা সত্যিকারের আপন, যাদের জন্য নিজের পরিবারকে পর্যন্ত ছেড়ে চিরটা কাল প্রাণপাত করলেন, তারা বিদায় কালে এক মুঠো মাটিও দিতে পারল না তাকে। ডিউটি সেরে শামসুদ্দিন আজিজুনের কাছে এলো। দরজা খুলেই তাকে দেখতে পেয়ে মীরার মুখে এক ছটাক হাসি এসে মিলিয়ে গেল। শামসুদ্দিন হাঁটু গেড়ে বসে তাকে জিজ্ঞেস করল,
মীরা খেয়েছ?
মীরা মাথা নেড়ে অসম্মতি জানাল।
কেন খাওনি?
মীরার ঠোঁট এবার ফুলে এলো, ডাগর ডাগর চোখ দুটোর কিনারা ভরে এলো জলে। শামসুদ্দিনের কাঁধে মুখ লুকিয়ে মীরা বলল,
কেউ খায়নি আর আমাকেও খেতে দেয়নি।
শুনে শামসুদ্দিন বিরক্ত হল। বাচ্চা মেয়েটার পক্ষে তো এত কিছু বোঝা সম্ভব নয়। একবারের জন্য অনুশোচনাও হল তার। রশিদা সবার অভিভাবক ছিলেন ঠিকই, কিন্তু আজিজুনই একদিন মীরাকে কোলে তুলে নিয়েছিল। মেয়েটা ওকে আম্মা বলে ডাকে, আর মেয়েটাও দিন দিন এত অভিমানী হচ্ছে, খিদে পেলেও কারোর কাছে খাবার চাইবে না। রান্নাঘরে গিয়ে বুঝল এ বাড়ির উনুনে আজ আগুন পড়েনি। খুঁজে দেখল একটা পাত্রে একটু দুধ ঢেকে রাখা আছে, খারাপ হয়ে যায়নি। শামসুদ্দিন সেটাই দিল মীরাকে। পছন্দের খাবার নয়, তবু খিদের জ্বালায় বেচারি ঢক ঢক করে তাই খেয়ে নিল। ওকে কোলে করে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে শামসুদ্দিন আজিজুনের ঘরে ঢুকল। ঘরটা ফাঁকা। শেষ পর্যন্ত আজিজুনকে খুঁজে পাওয়া গেল রশিদার ঘরে, খাটের পায়ের দিকে, মেঝের ওপর। সে যেন ঘরের অন্যান্য আসবাবেরই একটা। চোখে মুখে শূন্যতা। শামসুদ্দিন তার পাশে এসে বসল, কিন্তু কিছু বলতে পারল না। আজিজুনি একসময় বলে উঠল,
পৃথিবীতে আমাদের জায়গা কোথায় বলতে পারো সুবেদার? আমরা তোমাদের মনোরঞ্জন করি, তোমাদের কথায় উঠি, তোমাদের কথায় বসি। তোমাদের পৃথিবী আর বাস্তবের মাঝে কোথাও একটা আটকে থাকি, কিন্তু বাঁচি কোথায়?
এই প্রশ্নের যে কোনো উত্তর হয় না, শামসুদ্দিন সেটা বোঝার আগেই আজিজুন আবার বলল,
ছোট থেকে কত ঝড় বয়ে যেতে দেখলাম। এক একটা ঝড় আসে পুরনোকে গুড়িয়ে নতুনের জন্য জায়গা করে দিতে।
নতুনের কথা শুনে শামসুদ্দিনের মীরার কথা মনে পড়ে গেল। মুখ খুলল এবার।
আজিজ, মীরা সারাদিন কিছু খায়নি।
থাক, একদিন না খেলে কেউ মরে যায় না। এরকম করে একদিন আমিও মরে যাব, তখন কি খাওয়াবে ওকে? নিজের খেয়াল রাখা শিখুক, না হলে মরে যাক।
কথাগুলো বলেই আজিজুন উঠে গেল। মীরার ঘরে এসে আজিজুন খাটে বসে মীরার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিল।
কি খেয়েছে দেখেছ?
বলে পাখা করতে লাগল।
হ্যাঁ, আমি তো রান্নাঘরে আর কিছু পেলাম না, তাই এক গ্লাস দুধ খাইয়ে দিলাম।
ওই বাসি দুধটা খাওয়ালে? বেশ, ঘুমিয়ে গিয়েছে যখন তখন থাক।
রশিদার অকস্মাৎ মৃত্যুতে আজিজুন কতটা আঘাত পেয়েছে তার কিয়দাংশের নমুনা দেখতে পেল শামসুদ্দিন। যে ঝড় রশিদাকে উপড়ে ফেলল তা থেমে যায়নি। কোন সুড়ি পথ বেয়ে আজিজুনের মনের মধ্যে ঢুকে পড়েছে।
সুবেদার, তুমি খেয়ে এসেছ? আমার খুব খিদে পেয়েছে।
হাসপাতাল থেকে বেরিয়েই মরিসন পেচবাগ যেত, কিন্তু গেটের সামনেই সরকারি জুড়ি গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছিল শামসুদ্দিন। বাক্যালাপের প্রয়োজন হল না, বুঝতে পারল যে কর্নেল হ্যান্ডারসনই শামসুদ্দিনকে পাঠিয়ে থাকবেন। তাই এখনই পেচবাগ যাওয়া আর হল না তার। মরিসন বিরক্ত মুখে গাড়ির উপর গিয়ে বসল। রশিদার মৃত্যুর পর তিন সপ্তাহ কেটে গিয়েছে। কৃষ্ণচূড়ার লাল ফুলেরা পেচবাগের রাস্তায় গালিচা পেতে রেখেছে। ভবিষ্যৎ প্রজন্মের শায়ার জোশ মহিলাবাদী একদিন এই রাস্তার ছবি স্বপ্নে দেখেই বোধহয় লিখবেন, লাল রং সে ভরি হুই হ্যায় ইয়ে দুনিয়া, মজলুমো কে খুন কা রং দেখো, সুরখ হো গই হ্যায় জমিন ইনকলাব কি আগ মে। লড়কি মহলের লাল ইটে ইটে শূন্যতা। যে বারান্দাগুলো কখনো রশিদার প্রাণ খোলা হাসির, কখনো বা স্নেহ বিজড়িত শাসনের আওয়াজে গম গম করত, আজ সেখানে শুধুই আজিজুনের দৃঢ় সংকল্পের প্রতিধ্বনি। সাদামাটা একটা সালোয়ার গায়ে নিজের ঘরে বসে আছে আজিজুন। রশিদার বেঁধে দেওয়া তাবিজ ছাড়া গোটা শরীরে আর কোনো অলংকার নেই।
মীরা
কয়েকবার উঁকি মেরে দেখেছে, কিন্তু ঘরে ঢোকার সাহস জুগিয়ে উঠতে পারেনি, তাই দরজার বাইরে দেওয়ালে ঠেস দিয়ে একা একা বসে আছে সেও। মাত্র 10 বছর তো বয়স তার। মা বাবার মুখ মনে নেই। রশিদার কাছেই বরাবর দাদি নানির ভালোবাসা পেয়ে এসেছে সে। এক একবার করে অনেক অনুভূতি একসঙ্গে এসে তাকে বিহ্বল করে দিচ্ছে। চোখে জল এসে যাচ্ছে বারবার। ঝটপট চোখের জল মুছে নিয়ে মীরা দরজার কাছে এসে দাঁড়ালো। তারপর বলল,
আম্মা, মরিশন সাহেব আবার চিঠি পাঠিয়েছে, তুমি কেমন আছো জানতে চেয়েছে।
কথাটা শুনে আজিজুনের চোয়াল শক্ত হয়ে এলো। সে জানে অনুশোচনায় মরিসন ছটফট করছে, সঠিক সময়ে এটার সুবিধে নেবে আজিজুন।
বলে দাও আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি, আর সারাদিন খালার আত্মার শান্তির জন্য আল্লাহর কাছে মোনাজাত করছি, কেমন?
বলে থামল আজিজুন। তারপর মীরার উদ্দেশ্যে বলল,
আর মীরা, এখন থেকে তুমি শুধু আমার মেয়ে নও, আমি যেখানে থাকব না সেখানে তুমি আমার চোখ, আমার কান। তোমার রাশিদাবি আমাদের মাটির জন্য শহীদ হয়েছেন, বেঁচে থাকতে ওনার কুরবানি আমরা জায়া হতে দেব না।
সন্ধ্যের পর বিপ্লবীদের বৈঠক হওয়ার কথা ছিল। শামসুদ্দিন একটু আগে পৌঁছে দেখল আজিজুন মীরার সঙ্গে কথা বলছে। খুব স্বাভাবিক দৃশ্য, তবু যেন বেমানান। এই দুজনকে সে খুনসুটি করতে দেখেছে, ঝগড়া করতে দেখেছে, খেলতে দেখেছে, কিন্তু এভাবে শান্ত শরীরে কথা বলতে আগে কখনো দেখেছে বলে মনে পড়ল না শামসুদ্দিনের। সে গিয়ে ওদের পাশে বসল।
কি হলো শামসুদ্দিন মিয়া, চুপ করে বসে রইলে যে, কোনো খবর নেই?
হ্যাঁ আছে। মীরা, তুমি গিয়ে আমার জন্য একটু খেলনা চা বানাও তো, আমি তোমার আম্মার সঙ্গে কথা বলিনি, তারপরই আসছি তোমার কাছে চা খেতে, কেমন?
মীরা, এখানেই বসো, যা বলার ওর সামনেই বলো। মীরাকে আমি সব বুঝিয়ে দিয়েছি, এবার থেকে মীরাও আমাদের দলে থাকবে।
তুমি কিন্তু এবার বাড়াবাড়ি শুরু করেছো, মীরার এসবের মধ্যে থেকে কি কাজ? ওর কতই বা বয়স?
তোর বয়সে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, খালা না থাকলে, কাল আমি না থাকলে ওকে একাই বাঁচতে হবে, শিখতে দাও এখন থেকে। তুমি বলো যা বলছিলে।
কিছুক্ষণ চুপ করে থেকে নিজের মনেই আজিজুনের সঙ্গে তর্ক চালালো শামসুদ্দিন, শেষ পর্যন্ত হার স্বীকার করতে বাধ্য হল।
ওরা বড় কিছু একটা ছক করছে শুনছি, আমাদের জব্দ করতে নতুন ক্যান্টনমেন্ট হবে, সাপ্লাই রুটও পাল্টে যাবে।
হ্যাঁ, তাতে সমস্যাটা কোথায়? আমরা নতুন জায়গায় হামলা করব।
আরে ওটাই তো সমস্যা, গোড়া পায়রাগুলো সবকটা খুব সাবধানে ঘোরাফেরা করছে, নাগালি পাচ্ছি না, কোনো ভারতীয়কেই আর ভরসা করছে না, পারলে মনেও তালা মেরে রাখে।
আজিজুন উঠে দাঁড়াল, তার চোখ চৌকাঠের দিকে।
মনের তালা ভাঙতে হবে তাহলে। হালার মৃত্যু নিয়ে মরিসন অনুতপ্ত হয়ে আছে, ওর বিবেকের বিষকেই কাজে লাগাতে হবে আমাদের। হেন্ডারসন নিশ্চয়ই এখন ওকে চরম ভরসা করে।
খুব ঝুঁকি নেওয়া হয়ে যাচ্ছে না কি আজিজ? ব্রিটিশারদের একজনও জানতে পারলে
কি জানতে পারবে? আজিজুন বাই যে এক মাস হতে চলল কারো সামনে আসেনি, সেই আজিজুন বাই বিপ্লবীদেরই গোপনে সাহায্য করেছে যারা তার মায়ের মতো রশিদ আবিকে খুন করে পালিয়ে গিয়েছে, আর জেনে বিশ্বাস করবে?
নিয়ন্ত্রিত পরিমিত ক্রোধনমত্ততায় আজিজুনের চোখ দুটো জ্বলে উঠল।
রশিদা খালার রক্ত প্রতিশোধ চায় শামসুদ্দিন, তুমি শুনতে পাচ্ছ না? আর ওই রক্তে মেশা আমার দেশের মাটি যদি আমার বলিদান দাবি করে তো আমি তাকেও নিরাশ করব না।
শুনছেন গপ্প মীরের ঠেকের আজকের গপ্প, অমৃতা কোনারের লেখা অবলম্বনে আজিজুন। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন, সাবস্ক্রাইব টু মাই অফিশিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। মরিসন এক মাস পর এই প্রথম লড়কি মহল এসেছে। কোঠার পরিবেশ আর আগের মতো নেই, মেয়েরা আর আগের মতো আগন্তুকের উপস্থিতি অগ্রাহ্য করে না, ফিস ফিস করে কথা বলে। উল্টো দিকেও যে বসে আছে সে প্রাণবন্ত আজিজুনের ছায়া মাত্র। আজিজুনই কথা পারল।
সে ভালোই করেছেন কাপ্তান সাহেব, আপনাকে ভালো করে শুকরিয়া আদা করাই হয়নি। সেদিন আপনি না থাকলে।
আজিজুনের নিঃশ্বাস ঘন হয়ে এল, গলাটাও কেঁপে এল। নরেসেনের মনে হল এই কম্পনের কারণ শুধুই শোক।
প্লিজ আজিজুন, নিজেকে আর কষ্ট দিও না, আর এসব বলে আমাকে দয়া করে আর ছোট করো না। রশিদাকেও যদি বাঁচাতে পারতাম ওই ওই বাস্টার্ডদের হাত থেকে।
আজিজুন চোখে রুমাল ছোঁয়াল।
জানেন, খালা আপনার খুব নাম করতেন, বলতেন আপনি অন্য ব্রিটিশদের মতো নন, আপনার মনটা খুব ভালো। মাফ করবেন হুজুর, বেশি বলে ফেললাম। ব্রিটিশ সরকারের কেউ খারাপ নন, কেউ না, কেউ না।
আহ আজিজুন, আগেও বলেছি আমার সামনে এরকম ফর্ম্যালিটি করার প্রয়োজন নেই তোমার। সবাই সমান হয় না, সমান নয়, আমি জানি। আর আমিও খুব সাধারণ একজন মানুষ, শুধু নিজের কাজটা চেষ্টা করি অনেস্টলি করার।
শুক্রিয়া কাপ্তান সাহেব, যদি অভয় দেন তাহলে একটা কথা বলি।
আজিজুন প্লিজ, এভাবে বলে আমাকে আর এম্বারেস করো না।
হুজুর, খালা খুব দুশ্চিন্তা করতেন কর্নেল সাহেবকে নিয়ে।
আজিজুন আশেপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে মরিসনের পাশে এসে বসল। তারপর খোলা চুল একপাশে করে মরিসনের হৃদয়ে রক্তের ঢেউ তুলে কানের একদম কাছে এসে বলল,
খালা শেষ দিনই বলছিলেন হেন্ডারসন সাহেব নাকি আমাদের দেশের জন্য ভয়ঙ্কর সব সাজিশ করছেন, আপনার মতো ভালো আফসারদের শায়েস্তা করার জন্যেও উনি ফোন দিয়ে এটেছেন।
মরিসন অর্ধেক কথা শুনতেই পেল না। সাজিশ শব্দটা শুনে তার ঘোর কাটল। একটু তফাতে সরে গিয়ে বলল,
সাজিশ কি বলছো? আর কিছু বলেছিলেন উনি? তুমি যা যা জানো আজিজুন নির্ভয় আমাকে বলতে পারো।
আজিজুন সাবধানী চোখে আরো একবার ঘাড় ঘুরিয়ে পিছন দিকে দেখে নিল।
হালা হয়তো সবটা জানতেনও না, যেটুকু মনে পড়ছে ওই নতুন রাস্তার ব্যাপারে কিছু একটা বলছিলেন, আমিও তো মন দিয়ে শুনিনি। আল্লাহ, আমি কি জানতাম যে হালার সঙ্গে আর কোনোদিনও কথা হবে না?
নিজেকে সামলাও আজিজুন, মনে করার চেষ্টা করো।
মাফ করবেন হুজুর, সব আমার মনে নেই। তবে ওই নতুন রাস্তা যে গ্রামগুলোর মধ্যে দিয়ে যাবে, সেখানকার মানুষের নাকি খুব বিপদ, খুন খারাপই হবে। ঠিক, আপনি আমাকে একটু প্রশ্রয় দিলেন আর আমি কি সব বলে ফেললাম। আমি আসলে আতঙ্কে আছি সাব, কি বলতে কি বলছি, আমার এখন কিছু হয়ে গেলে মীরার কি হবে? না না, আপনি আপনি এসব ভুলে যান, আমার মাথা ঠিক নেই।
বলে আজিজুন দুই হাতের আড়ালে লুকিয়ে কাঁদতে শুরু করল। মরিসন তার পিঠে হাত রাখল। এই প্রথম।
শান্ত হও আজিজ, এভাবে ভেঙে পড়লে চলবে না, আমি আছি তো। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর তুমি যা বললে তা যদি সত্যি হয়, নিরীহ মানুষদের অযথা কেউ ক্ষতি করতে চাইলে সে যেই হোক না কেন, তাকে আটকানো আমার কর্তব্যের মধ্যে পড়ে।
আজিজুনের সূক্ষ্ম জালে বেচারা মরিসন জড়িয়েই যেতে থাকল। কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ আত্মসমর্পণ করল সে এই রহস্যময় আলিয়ার কাছে। ছোটখাটো বিষয়ে আজিজুনের মতামত নেওয়া থেকে শুরু করে কর্মজীবনের সমস্ত উদ্বেগে মরিসনের শরিক হয়ে গেল আজিজুন। আর ধীরে ধীরে ব্রিটিশ সরকারের সমস্ত গোপন তথ্য আজিজুন সহ বিপ্লবী সৈনিকদের করায়ত্ত হল। 10 মে 1857, ব্রিটিশ শাসিত ভারতের ইতিহাসের সেদিন এক উজ্জ্বলতম সকাল। এক আগন্তুক পূর্ব আকাশে আলো ফুটতেই পেচবাগের ঘরে ঘরে ঘোড়ার খুরের দামামা বাজিয়ে এসে থামল লড়কি মহলের দরজার সামনে। ঘোড়সওয়ারের হাতে এক টুকরো কাগজ, তাতে লেখা, মিরাট জেগে উঠেছে,
ইংরেজ অফিসারদের হত্যা করেছে সৈনিকেরা, এবার গন্তব্য দিল্লি।
উঠোনে দাঁড়িয়ে কথাগুলো পড়তে পড়তে আজিজুনের চোখে জল এসে গেল। হাত জুড়ে একটা কাঁপুনি ছড়িয়ে পড়ল সারা শরীরে। তাকে ঘিরে দাঁড়িয়ে থাকা মেয়েদের মধ্যেও চাপা উত্তেজনা।
এবার গন্তব্য দিল্লি।
এক ঘন্টা পর হন্তদন্ত হয়ে ছুটে এলো শামসুদ্দিন, মুখ উত্তেজনায় আতঙ্কে রক্তবর্ণ, ইউনিফর্ম ছিন্ন বিচ্ছিন্ন।
আজিজ, আজিজ, বিপ্লবীরা সব জায়গায় বিদ্রোহ করছে, বারেলি, লখনউ, ঝাঁসি, গোটা দেশ থেকে লড়াইয়ের খবর আসছে।
আর কানপুর?
কাল নানা সাহেব উপদেশ দিয়েছেন, কাল আমরা সব দিক দিয়ে একসঙ্গে ক্যান্টনমেন্টে হামলা করব।
আজিজুনের চোখে জমে থাকা জল এবার মুক্তি পেল, চোখ বন্ধ হয়ে এল, রাশিদার হাসি মুখ ফুটে উঠল তার মনে।
তাহলে আজ রাতে আমরা শহীদদের রক্তের বদলা শপথ নেব। তৈরি হতে বলো সবাইকে, কেউ যেন কাল বাদ না যায়। এই লড়াই শুধু খালার মৃত্যুর প্রতিশোধের জন্য নয় শামসুদ্দিন, ভারত মায়ের শেষ ভরসা আমরাই।
এরপর 3 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। বিপ্লবী সৈনিকের দল ব্রিটিশ ক্যান্টনমেন্টকে ঘিরে রেখেছে চারিদিক থেকে। আজিজুন আর পেচবাগের বাই নেই, সেও নেমে পড়েছে লড়াইয়ে। সেনার ছাউনিতে দিন রাত খেতে চলেছে সে, আহতদের সেবা করছে, খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান দিচ্ছে। জালের মতো ছড়িয়ে থাকা তার অনুগত মেয়েরা ব্রিটিশ দুর্গের ভেতর থেকে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবর এনে দিয়ে সেপাইদের কাজ সহজ করে দিচ্ছে। ঘেরাও অবস্থায় থাকা এই নতুন ক্যান্টনমেন্টে আটকে আছে মরিসনও। বাস্তব জানার পর তার হতভম্ব ভাব কাটতে বেশ কিছুদিন সময় লেগেছিল। দুর্বল নিরীহ ভেবে যে মানুষটিকে সে আগলে রাখছিল, ভালোবেসে ফেলেছিল, এখনো অবশ্য ভালোবাসে, সে আসলে ছিল শত্রুপক্ষের গুপ্তচর। এরকম দুর্ভাগ্য কতজনের আর হয়। 27 জুন 1857, ব্রিটিশ ক্যান্টনমেন্টের মাথার উপর সাদা পতাকা দুলে উঠল। অসম্ভব সেই ঘটনা শেষ পর্যন্ত ঘটেছে। একদল ভারতীয় সেনার কাছে ব্রিটিশ সরকারের তাবড় তাবড় অফিসারেরা আত্মসমর্পণ করেছে। দুর্ভেদ্য লোহার দরজা খুলে গেল। শামসুদ্দিনের পাশে দাঁড়িয়ে আজিজুন দেখতে থাকল দলে দলে ইংরেজ সৈনিক, অফিসার এবং তাদের ভীত সন্ত্রস্ত পরিবারের বেরিয়ে আসা। ভিড়ের মধ্যে একজোড়া চোখ চিনতে পারল আজিজুন। উইলিয়াম জেমস মরিসনের কোনো শত্রু ভারতীয় সৈনিক শিবিরে ছিল না, তাই ঘেরাওয়ের সামনে যখন আটক ব্রিটিশ সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হল, তখন পরিচিত এক সৈনিকের হাতে আজিজুনের উদ্দেশ্যে একটা চিরকুট পাঠাল মরিসন। তাতে লেখা ছিল,
আজিজুন, তোমার মতো আমারও কিছু বন্ধু আছে, তুমি কি কি করেছ, কেন করেছ সব জানতে পেরেছি, বুঝতেও পেরেছি, ভুল করনি কিছুই, সত্যি মিথ্যের হিসেব জানি না, তবে তোমার যেটুকুই সান্নিধ্য পেয়েছি সেটা নিজের সৌভাগ্য বলেই মনে করি। ভালো থেকো, মরিসন।
পড়তে পড়তে চেনা চোখ জোড়া হারিয়ে গেল। আজিজুন ছুটে গিয়ে জোর গলায় ডাকল,
কাপ্তান সাহেব।
কাপ্তান সাহেব।
দূর থেকে চেনা আওয়াজ এল,
আজিজুন, ইউ শ্যাল ফরএভার রিমেইন দ্য ওম্যান আই লাভ।
তবে তার অর্থ বুঝতে পারল না আজিজুন। 12 জুলাই 1857, কানপুরে বিদ্রোহী সৈনিকদের কাছে বন্দী ব্রিটিশ নাগরিকদের উদ্ধার করার দায়িত্ব বর্তায় মেজর জেনারেল হেনরি হ্যাভলকের শক্ত হাতে। সোজা বাকিংহ্যাম প্যালেস থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার নির্দেশ এসেছিল। 78 হাইল্যান্ডার্স ব্রিটিশ সেপাই এবং শিখ রেজিমেন্টের শক্তিশালী সেনাবাহিনী নিয়ে হ্যাভলক দ্রুত এগিয়ে আসছেন কানপুরের দিকে। শামসুদ্দিন অনেকক্ষণ থেকে আজিজুনকে খুঁজছিল। সন্ধে নামার আগেই ব্রিটিশ সেনা গঙ্গার ধারে পৌঁছে যাবে। যুদ্ধের শেষ দেখার আগে একবার আজিজুনের সঙ্গে দেখা করে যেতে চায় শামসুদ্দিন। আজিজুন লড়কি মহলে এসেছিল ওষুধ আর খাবার নিয়ে যাওয়ার জন্য। এমন সময় শামসুদ্দিন এলো সেখানে।
আজিজ, কখন থেকে তোমাকে খুঁজছি।
আজিজুন জানে কেন এসেছে শামসুদ্দিন, কোনো উত্তর দিল না।
শুনেছ, ইংরেজ সেনা সন্ধ্যের মধ্যেই গঙ্গাপাড়ে পৌঁছে যাবে। আমরা কয়েকজন ওদের যতক্ষণ সম্ভব আটকে রাখার জন্য যাচ্ছি,
তাই ভাবলাম।
আজিজুন মানুষটার মুখের দিকে না তাকিয়ে নিজের কাজ করতে করতেই বলল,
আমি জানি তুমি আর ফিরবে না।
শামসুদ্দিন এগিয়ে এসে আজিজুনের হাত দুটো ধরল। আজিজুন প্রতিরোধ করল না, চোখের পলক নামিয়ে রেখে দাঁড়িয়ে থাকল। চোখে চোখ না রেখে বিদায় মুহূর্তকে বিলম্ব করার সরল চেষ্টা। শামসুদ্দিন আরেকটু ঘন হয়ে এল।
আর যা বলার বলো, মিথ্যে বলবে না একদম। তুমি ঠিক করে এসেছো যে তুমি ওখানে যাবে, আর
গলা ধরে এলো আজিজুনের। শামসুদ্দিনের বুকে মুখ লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করল সে।
যেতে যে হবেই জান আমার, কানপুরের সমস্ত মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। ইংরেজদের না আটকালে যে আমাদের লোকেরা নিরাপদে বেরোতে পারবে না। তুমি সব জেনেও এরকম কেন করছো বলতো?
তুমি যাবে না, অন্য কাউকে পাঠাও।
দুই হাতে আজিজুনের মুখটা তুলে ধরে শামসুদ্দিন বলল,
আর সেরকম কেউ নেই আজিজ, আমরা 12 জন যাচ্ছি। চেষ্টা করব যতক্ষণ সম্ভব ওদের আটকে রাখার, 2 ঘন্টাও যদি সময় পাওয়া যায় যথেষ্ট।
কিসের জন্য যথেষ্ট? বিয়ের সুখ না পেয়ে আমাকে বিধবা করে দেওয়ার জন্য?
তোমাকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। নিরীহ মানুষদের, আমাদের দেশের মানুষ আজিজ, ওদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য।
আজিজুন কিছুক্ষণ চুপ করে রইল। শামসুদ্দিনের তর্কের কোনো উত্তর খুঁজে না পেয়ে সে নিজেকে ছাড়িয়ে নিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়াল। তারপর বলল,
হাসি মুখে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেব আমি।
শামসুদ্দিন এগিয়ে গিয়ে তার পাশে এসে দাঁড়াল। জানলা দিয়ে গঙ্গার দিকে চেয়ে থাকল ওরা।
আমি চাই তুমি এটা মনে রাখো আর বোঝো যে কিছু জিনিস আমাদের থেকে অনেক বড় আজিজ, আমাদের ভালোবাসার থেকেও বড়।
আর আমি যদি সেটা না বুঝি?
তুমি সেই মানুষটাই থাকবে না আমি যাকে ভালোবেসেছি।
হাতে হাত ধরে একভাবে দাঁড়িয়ে রইল ওরা দুজন।
খুব কষ্ট হবে না তো?
কি জানি, কম হলেই ভালো
বলে শামসুদ্দিন আজিজুনের ঠোঁটে কপালে চুমু খেয়ে বলল,
এবার যেতে হবে আজিজ।
দরজা পর্যন্ত গিয়ে ফিরে তাকাল শামসুদ্দিন, বলল,
আজিজ, এই জীবনের পরে যদি আর একটা জীবন থাকে,
আমাদের আবার দেখা হবে।
দু ঘন্টা নয়, শামসুদ্দিন আর তার ১১ জন সঙ্গী সাড়ে তিন ঘন্টারও বেশি সময় হ্যাভলকের বাহিনীকে আটকে রেখেছিল। মৃত প্রায় শামসুদ্দিন ভাঙা দেওয়ালের গায়ে ঠেস দিয়ে জীবনের শেষ নিঃশ্বাসটুকুর জন্য অপেক্ষা করছিল। তার পিস্তলে এখনো গুলি বাকি আছে, কিন্তু রক্তক্ষয় এতই বেশি হয়েছে যে চোখ ঝাপসা হয়ে এসেছে তার। দুই হাত এত কাঁপছে যে পিস্তলটা ভালো করে ধরতে পর্যন্ত পারছে না সে। এমন সময় কাছেই একজোড়া ইংরেজ বুটের আওয়াজ শুনতে পেয়ে সতর্ক হল শামসুদ্দিন।
তুমি এখনো বেঁচে আছো সুবেদার, ইমপ্রেসিভ।
এই গলার আওয়াজ শামসুদ্দিনের চেনা, ক্যাপ্টেন মরিসন। কিন্তু সে হ্যাভলকের ফোর্সের সঙ্গে কি করছে?
ক্যাপ্টেন সাহেব, আপনি?
মরিসন একটা সিগারেটে আগুন ধরিয়ে একটান দিয়ে সেটা শামসুদ্দিনের ঠোঁটের ফাঁকে রেখে দিল, তারপর বসল তার পাশে। ব্রিটিশ সৈনিকেরা গঙ্গার ধারে এখানে সেখানে ছড়িয়ে থাকা বিদ্রোহীদের লাশগুলো জুতো দিয়ে ঠেলে ঠেলে দেখছিল কেউ বেঁচে আছে কিনা।
হ্যাঁ, আমি ভালোবাসার অপরাধে শাস্তি পেয়েছি। বাস্টার্ড হেন্ডারসন, তোমার কপাল ভালো বন্ধু, আমার থেকে অনেক বেশি স্বাধীন তুমি। তোমার প্রেমিকাকে গুলি করার দায়িত্ব কাকে দিয়েছে গেস করো?
শামসুদ্দিন একটু নড়ে উঠল।
আজিজকে আপনি খুঁজে পাবেন না, সকালের মধ্যে সবাই কানপুর থেকে বেরিয়ে যাবে।
And you claim that you love her. আজিজুনরা পালায় না, স্বাভাবিক। ওকে চেনা সহজ কাজ নয়, আমাকে দেখো না কেমন ঠকালো।
মরিসন খেয়াল করেনি কখন শামসুদ্দিনের হাতের মুঠোয় পিস্তলটা চলে এসেছে। সে নিজের মনে কথা বলেই চলেছে।
হেন্ডারসন কি বলল জানো? আজিজুনকে নিজের হাতে মারতে পারলে আমার নেটিভ সিম্পথির যে রোগটা চিরকালের মতো সেরে যাবে। নেটিভ সিম্পথি মানে বুঝতে পারলে? নেটিভ সিম্পথি ছাড়ো, তুমি বুঝে কি করবে?
কথা বলতে বলতে মরিসন উঠে পায়চারি করতে শুরু করেছে। কাঁপতে থাকা একটা হাত পকেটে ঢুকিয়ে বলল,
শেষ কবে ঘুমিয়েছি মনে নেই, তোমরাও নিশ্চয়ই খুব ক্লান্ত সুবেদার।
বলে ঘুরে তাকিয়ে দেখল শামসুদ্দিন রক্তাক্ত হাতে একটা পিস্তল উঁচিয়ে ধরেছে, কিন্তু যেন ঠিক করে দেখতে পাচ্ছে না মরিসনকে। আন্দাজ করার চেষ্টা করছে সে কোথায় দাঁড়িয়ে আছে এখন।
বন্দুক নামাও শামসুদ্দিন, অনেক হয়েছে, আর পাগলামি করো না।
সঙ্গে সঙ্গে গুলি চালালো শামসুদ্দিন। একটুর জন্য মরিসন বেঁচে গেল, লাফিয়ে একটা পাথরের আড়াদে চলে এলো সে।
What the hell do you think you're doing, শামসুদ্দিন? বাকিরা চলে এলে তোমার কি অবস্থা করবে ভাবতে পারছো না? বন্দুকটা ফেলো শামসুদ্দিন, কাম অন।
শামসুদ্দিনের দেহে যেটুকু প্রাণ অবশিষ্ট ছিল সবটা প্রয়োগ করে উঠে দাঁড়ালো সে। এক গুমে সাঁড়ের মতো নিজেকে টেনে নিয়ে চলল যেখান থেকে এক্ষুনি মরিসনের গলার আওয়াজ শোনা গেছে।
মাফ করবেন ক্যাপ্টেন সাহাব, আপনাকে ছেড়ে দিলে আজিজ।
মরিসন চুপ করে থাকল। সে বুঝতে পেরেছে শামসুদ্দিন চোখে দেখতে পাচ্ছে না। ওদিকে দূর থেকে শোনা যাচ্ছে গুলির আওয়াজ।
আপনি আপনি বুঝছেন, চুপ করে থাকলে বেঁচে যাবেন, আপনাকে শেষ না করে আমি মরব না মরিসন সাহেব। আমি থাকতে আজিজের
শামসুদ্দিন পা ঘষতে ঘষতে একেবারে মরিসনের সামনে চলে এসেছিল। বাধ্য হয়ে এক ধাক্কায় তাকে ফেলে দিয়ে মরিসন স্থান পরিবর্তন করার জন্য লাফ দিল, কিন্তু গতিবেগের প্রতিযোগিতায় শামসুদ্দিনের আঙুল জিতে গেল। পিস্তল থেকে একটা গুলি ছিটকে গিয়ে গেঁথে গেল মরিসনের শরীরে। আছাড় খেয়ে পড়ায় রক্ত হাতে পিস্তলটা আর ধরে রাখতে পারেনি শামসুদ্দিন। মেঝে হাতড়ে সেটা খোঁজারও আর শক্তি নেই তার। তার কাজ শেষ। গঙ্গার মধুর আওয়াজে একটু একটু করে তলিয়ে যেতে থাকল সুবেদার শামসুদ্দিন। কিন্তু এমন সময় পিস্তলের হ্যামারের আওয়াজ শামসুদ্দিনকে আবার টেনে তুলে নিয়ে এল। মুখে আবার গোঙানির শব্দ। গুলিটা লেগেছে মরিসনের কাঁধে। চোট মারাত্মক নয়, কিন্তু তার গোটা শরীর ঝনঝন করছে। মনে হচ্ছে যেন এক টুকরো আগুন ঢুকিয়ে দিয়েছে কেউ তার মধ্যে। তাহলে মৃত্যুর এত কাছে এসেও শামসুদ্দিনের ভালোবাসা কি করে বেঁচে থাকে?
বন্ধু, তোমার পিস্তলে দেখছি আর একটাই গুলি বাকি। হ্যাঁ, কার নাম?
একটা দীর্ঘশ্বাস, আর তারপর শেষবারের মতো গর্জে উঠল শামসুদ্দিনের পিস্তল। এক মুহূর্তের পার্থক্যে মরিসনের শরীর মাধ্যাকর্ষণের টানে মাটিতে লুটিয়ে পড়ল। শামসুদ্দিনের ঠোঁটের একটা কোণ একটু নড়ে শেষবারের মতো শান্ত হয়ে গেল। আজিজুনের মৃত্যুর কারণ হওয়ার দায় নিতে পারল না তার দুই প্রেমিক। রক্তের দুটি ধারা গঙ্গার বুকে মিশে জল হয়ে গেল। অর্ধেক রাত্রি পেরিয়ে গিয়েছে। পেজবাগের নীরবতায় আজিজুন বয়ে যাওয়া সময়ের উদাসীন ছন্দ শুনছিল। এমন সময় মীরা ঘরের মধ্যে ছুটে এল।
মা, শামসুদ্দিন
আর ফিরবে না।
এই ঘরের দরজার আড়াল থেকে শামসুদ্দিনের হাসি মুখটা মিলিয়ে যাওয়ার পরেই আজিজুনের কাছে শামসুদ্দিনের বাস্তবে মৃত্যুই ঘটেছিল। তার বুকের মধ্যে কিছু একটা তখনই ভেঙে গিয়েছিল, তাই নতুন করে আর কোনো অনুভূতি তার হল না। হাসি মুখে মীরার দিকে তাকিয়ে থাকল আজিজুন। তারপর দুই হাত বাড়িয়ে বলল,
এখানে এসো, এসো।
মীরা অনিচ্ছুক পায়ে এগিয়ে এলে আজিজুন খুব নরম হাতে তাকে জড়িয়ে ধরল। কিছু বলল না, কি বা বলবে। মীরা শান্ত হয়ে এলে আজিজুন বলল,
চলো একটু ঘুমিয়ে নেবে।
মীরা জিজ্ঞাসু চোখে মুখ তুলে তাকাল। আজিজুনের অবিচলিত কণ্ঠস্বর অবাক করল তাকে।
তুমি এরকম করে কেন কথা বলছো আম্মা?
লড়াই এখনো শেষ হয়ে যায়নি রে বেটা।
বিপ্লবীদের লড়াইয়ে প্রথম থেকেই নেতৃত্ব দিচ্ছেন নানা সাহেব, সঙ্গে বাবা ভাট, তাঁতিয়া টোপের মতো জনপ্রিয় ব্যক্তিত্বরাও সকল রকম সহযোগিতা করে চলেছেন। লক্ষ্য সবার একটাই, ইংরেজ মুক্ত ভারত। তাঁদের দেখানো পথেই এখনো পর্যন্ত ভারতীয় সৈনিকরা কানপুরের মতো শক্তিশালী দুর্গের ওপর জয়ধ্বজা উত্তোলন করে উঠতে সক্ষম হয়েছে। কানপুরে সিপাহী বিদ্রোহের প্রধান ছাউনি ছিল সওয়ার কোঠি, যেখানে নেতৃবৃন্দ এখন এক অসম্ভব পরিস্থিতির সম্মুখীন। বাবা ভট্ট বললেন,
200 জন ব্রিটিশ বন্দীদের সঙ্গে নিয়ে যাওয়া বোকামি হবে, আমাদের হাতে অত সময় নেই। ঘোড়ার যা সংখ্যা তাতে আমরাই কোন রকমে বেরিয়ে যেতে পারলে অবাক হব।
নানা সাহেব বললেন,
আর সেই কারণে আমরা এদের মেরে ফেলব। বিবি ঘরে অর্ধেকের বেশি মহিলা, বাচ্চারাও আছে, এরা তো কোনো অপরাধ করেনি, এদের হত্যা করে আমাদের কি লাভ?
এই শুনে তাঁতিয়া টোপে বললেন,
কিছু মনে করবেন না নানা সাহেব, ব্রিটিশ সেনারা আমাদের বাড়ির বাচ্চা মহিলাদের ওপর কি খুব দয়া করেছে শোনেননি আপনি? হ্যাভলকের সেনা গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিতে দিতে এগিয়ে আসছে, আমরা যদি তার প্রতিশোধ না নিই তাহলে মনে রাখবেন ভবিষ্যতে এরকম প্রত্যেকটা ঘটনার জন্য আমরাই দায়ী থাকব, দেশ আমাদের ক্ষমা করবে না।
ঘরের এক কোণে বসে আজিজুন এই আলোচনা শুনছিল। শামসুদ্দিনের মৃত্যুর পর সাদা শাড়ি ধারণ করেছে সে। আন্দোলনের প্রথম দিন থেকে বিপ্লবের স্বার্থে সে অনেক ঝুঁকি নিয়েছে, নিজের সর্বস্ব দিয়ে পাশে থেকেছে ভারতীয় সৈনিকদের। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই মানুষকেও সে হারিয়েছে। ছোট থেকেই আজিজুন দেখে আসছে তার আর তার প্রাপ্য সম্মানের মাঝে বরাবর এসে দাঁড়িয়েছে তার লিঙ্গ পরিচয়। তাই এক লড়কি মহল ছাড়া অন্য কোথাও নিজে থেকে কিছু বলার অভ্যেসটাই তৈরি হয়নি। কিছু বলার হলে শামসুদ্দিনের মাধ্যমে বলে এসেছে এতদিন। অনেকক্ষণ থেকে তার অভাবটা নতুন করে বোধ করছিল আজিজুন। একটা দীর্ঘশ্বাস ফেলে সে শুধু একটা কথাই বলল,
আমরা আর ওরা এক নই।
সবগুলো মাথা একসঙ্গে তার দিকে ঘুরল। নানা সাহেব বিষণ্নতায় ভরা গলায় উত্তর দিলেন,
আজিজুন, যুদ্ধক্ষেত্রে কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয় যখন আমাদের সামনে উচিত অনুচিতের বিকল্প থাকে না। নিরস্ত্র কর্ণকে হত্যা করাও উচিত ছিল না, কিন্তু তখন নৈতিকতার থেকেও জরুরি ছিল যুদ্ধ জেতা। আমাদের অবস্থাও এখন সেরকমই, পারলে আমাকে ক্ষমা করে দিও। যতদিন বেঁচে থাকব এই সিদ্ধান্তের ওজন আমার বুকের উপরে চেপে থাকবে।
মাফ করবেন সাহেব, আমি এতগুলো নিরীহ মানুষকে খুন করার পক্ষে দাঁড়াতে পারব না।
নানা সাহেবের পায়ে হাত ঠেকিয়ে আজিজুন ঘর থেকে বেরিয়ে গেল। এরপর যা ঘটেছিল ইতিহাস তাকে বিবি ঘর হত্যাকাণ্ড নামে মনে রেখেছে। পশ্চিমী ঐতিহাসিকেরা এই ঘটনাকে সিপাহী বিদ্রোহের অন্যতম দুর্ভাগ্যজনক মুহূর্ত বলেছেন। নানা সাহেবের নেতৃত্ব নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে, কিন্তু এই সিদ্ধান্ত একদল রক্তপিপাসু ভারতীয়ের ছিল না, ছিল কোন ঠাসা মরিয়া একদল বিধ্বস্ত দেশপ্রেমীর। ব্রিটিশ সেনাবাহিনী যখন কানপুরের ভেতর প্রবেশ করল, তখন প্রথম সারির ভারতীয় বিপ্লবী সৈনিকেরা তাদের পরিবার সহ শহর ছেড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। কোথাও যায়নি কেবল আজিজুন। মীরাকে সঙ্গে নিয়ে সে তার বাড়িতেই ছিল, সঙ্গে ছিল পেচবাগের প্রতিবেশী কয়েকজন। কর্নেল হ্যান্ডারসন আশঙ্কা করেছিলেন আজিজুনকে গ্রেপ্তার করতে গিয়ে চরম প্রতিরোধের সম্মুখীন হতে হবে, তাই ব্রিটিশ অফিসারদের পেচবাগে পাঠানোর সময় কোনো কার্পণ্য করেননি তিনি। বলেছিলেন,
জেন্টলম্যান, ইউ শুড বি প্রিপেয়ার্ড ফর আ ফাইট অ্যান্ড শুট এনিওয়ান দ্যাট স্ট্যান্ডস ইন ইওর ওয়ে।
আজিজুন এক প্রকার অপেক্ষাই করছিল। আজিজুন জানে একবার গ্রেপ্তার হলে তার মৃত্যুদণ্ড নিশ্চিত, তা সত্ত্বেও সে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায়নি, তার লড়াই তখনও বাকি ছিল। 20 জুলাই 1857 আজিজুনের মৃত্যুদণ্ডের জন্য বেছে নেওয়া হয় কানপুরের জনপ্রিয় ফুলবাগকে। দেশের অধিকাংশ মূলধারার সংবাদপত্রের ফটোগ্রাফারদের নিয়ে আসা হয়েছে সাক্ষী থাকার জন্য। উদ্দেশ্য, ইংরেজ সরকারের বিরুদ্ধে যাওয়ার ফল কি হতে পারে সেটা প্রত্যেক ভারতীয়ের মনে গেঁথে দেওয়া। ফায়ারিং স্কোয়াডের নির্বাচনও নিজের হাতে করেছেন হ্যান্ডারসন। যে 6 ব্রিটিশ সৈনিককে তিনি বাছাই করেছেন তাদের প্রত্যেকের পরিবার বিবি ঘর হত্যাকাণ্ডের শিকার, আর এই 6 হাতে তুলে দিয়েছেন সেই প্যাটার্ন 1853 এনফিল্ড রাইফেল যার কার্তুজ সিপাহী বিদ্রোহ শুরু করেছিল। আজ শেষও হবে সেই কার্তুজ দিয়েই। মঞ্চের ওপর আজিজুন নির্বিকার চিত্তে দাঁড়িয়ে, পরনের সাদা শাড়ির ওপর ময়লা জমে সেটা কালচে হয়ে এসেছে, চোখের নিচে কাটা দাগ, ফোলা ঠোঁট শারীরিক অত্যাচারের প্রমাণ দিচ্ছে। মৃত্যুদণ্ডের স্থান সময় সহ অন্যান্য তথ্য আগে থেকেই রাস্তায় রাস্তায় ঘোষণা করা হয়েছিল। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। ব্রিটিশ হাইকমান্ডের বেশ কিছু পরিচিত মুখ মঞ্চে উপস্থিত। এমন সময় হ্যান্ডারসন হুকুম করলেন,
মেয়েটাকে নিয়ে এসো।
2 হাবিলদার মীরাকে টানতে টানতে এনে দাঁড় করাল ফায়ারিং স্কোয়াডের পাশে। আজিজুনের চোখে জল এসে গেল। মীরার হাত দুটোকে কি শক্ত করে চেপে ধরেছে ওরা। মীরার মাথায় হাত বুলিয়ে দিয়ে হ্যান্ডারসন অত্যন্ত মিষ্টি গলায় বললেন,
নো 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 লিটল ডাব, তোমার যাওয়া চলবে না। দেখো কত মানুষ এসেছে। একজন ইংলিশম্যানকে খুন করার শাস্তি কি সেটা দেখতে হবে তো তোমাকে, তাছাড়া মনে রাখবে কি করে? মারেনি, তো যারা মেরেছে তাদের নাম বলে দিলে তোমার আম্মাকে মরতে হতো না।
মঞ্চের চারিদিকের ভিড় ধীরে ধীরে অস্থির হয়ে উঠছে। চোখে চোখে ইংরেজ অফিসারদের প্রতি ঘেন্না ঠিকরে পড়ছে।
দেখে রাখো ইংরেজ সরকারের বিরুদ্ধে চক্রান্ত করার শাস্তি কি।
মীরা চোখ বন্ধ করে রেখেছিল। রশিদা, শামসুদ্দিন আর এবার আজিজুন একে একে তার গোটা পরিবারকে শেষ করে দিচ্ছে ইংরেজ গুন্ডারা।
মীরা,
আজিজুনের ডাক শুনতে পেয়ে চোখ খুলল সে।
মীরা, চোখ বন্ধ করবি না, তোকে মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না মীরা।
মঞ্চের চারপাশের জনতার হাবভাব ভালো ঠেকল না হ্যান্ডারসনের। আর দেরি না করে ফায়ারিং স্কোয়াডকে আদেশ দিলেন,
স্কোয়াড মেক রেডি।
তারপর আজিজুনের দিকে তাকিয়ে বললেন,
আজিজুন ভাই, শেষবারের মতো কিছু বলতে চাও?
তার চোখে চোখ রেখে আজিজুন জনতার উদ্দেশ্যে হুঙ্কার ছাড়ল,
ইনকালাব, ইনকালাব, ইনকালাব,
ফায়ার।
একসঙ্গে 3 এনফিল্ড রাইফেল গর্জে উঠল, কিন্তু সেই আওয়াজকে ছাপিয়ে গেল উন্মত্ত জনতার মধ্যে থেকে ঝাঁপিয়ে আসা হুঙ্কার, একটু অস্বস্তিতে পড়লেন হ্যান্ডারসন। ভেবেছিলেন গুলির আওয়াজে ভিড় শান্ত হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করল পুলিশ। তবে আজিজুনের রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ে থাকতে দেখে মুখে হাসি ফেরত এল তাঁর। দেখলেন মীরা অদ্ভুতভাবে সেদিকে তাকিয়ে। দুঃখ বা রাগ নেই তার চোখে, অবিশ্বাস আর কিছু একটা যা তাঁর অচেনা। মীরার একদম কাছে এসে হাঁটু গেড়ে বসে হ্যান্ডারসন বললেন,
যাও মীরা, একটু কাছে গিয়ে দেখে এসো, ভালো করে না দেখলে মনে থাকবে কি করে, যাও।
চোখের জল মুছে সোজা হ্যান্ডারসনের দিকে তাকিয়ে মীরা বলল,
মনে থাকবে কর্নেল সাহেব, সব মনে থাকবে।
ব্রিটিশ সরকারের সর্বজনবিদিত স্পর্ধিত নির্মম দমন নীতি সিপাহী বিদ্রোহের কণ্ঠরোধ করতে খুব বেশি সময় নেয়নি, কিন্তু এই বিদ্রোহের অতৃপ্ত আত্মা শুধু ভারতে নয়, গোটা বিশ্বে ইংরেজ আধিপত্যকে শেষ দিন পর্যন্ত তাড়া করে বেরিয়েছিল। 1857 সালের এই অসংগঠিত আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের সুবিশাল ইতিহাসের প্রথম পরিচ্ছদ হয়ে দাঁড়ায়। যুদ্ধ শেষে ব্রিটিশ সাম্রাজ্য বিজেতার খেতাব পেয়েছিল ঠিকই, কিন্তু তার থেকে অনেক মূল্যবান কিছু হারিয়েও ছিল, দি ইলিউশন অফ পার্মানেন্স। তৃতীয় বিশ্বের একদল আবেগপ্রবণ সৈনিক আলোর আতিশয্যে মোড়া ব্রিটিশ ঝাড়বাতিকে দড়ি ধরে শুধু নামিয়েই আনেনি, তার দর্পচূর্ণ করেছিল। সংগ্রামীদের রক্তে সিঞ্চিত আগুনই অবশেষে স্বাধীনতার ফুল ফুটিয়েছিল ভারতবর্ষে। 20 জুলাই 1881, লন্ডন। ইংরেজি দৈনিক দ্য লন্ডন ক্রনিকলের চতুর্থ পাতায় আজ একটা ছোট্ট খবর বেরিয়েছে, রিটায়ার্ড মেজর জেনারেল ফাউন্ড ডেড ইন বার্বার শপ। বার্লিংটন লেনের উইটমো বার্বার্স থেকে ভারতীয় উপনিবেশে ব্রিটিশ সেনার প্রাক্তন মেজর জেনারেল রবার্ট হ্যান্ডারসনের মৃতদেহ উদ্ধার করা হয়। গলার গভীর ক্ষত থেকে অনুমান করা হচ্ছে যে রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা যায়, একজন ভারতীয় মহিলাকে উক্ত স্থান থেকে বেরিয়ে যেতে দেখা যায়। দোকান মালিক অ্যালিস্টার উইটমোকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তাঁর বক্তব্য, তিনি গতকাল রাত থেকে ফুড পয়জনিংয়ে আক্রান্ত থাকায় আজ দোকানে যেতে পারেননি। পুলিশ সূত্রে খবর, মিস্টার হ্যান্ডারসনের পকেট থেকে একটা ছোট চিরকুট পাওয়া গিয়েছে যাতে লেখা আছে, এখনকার মতো গপ্প মিলে থেকে সময় শেষ, পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. Nije to shuncheni, shonge bondhudero jana, prottek shonibar raat 9tay, ami Mir, niye ashi, goppo mire thek, apnar gopper playlist.